إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي وكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار صدق الله العلي العظيم সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমরা তারই ঘর মসজিদে এক বিরাট এক উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি, জমায়েত হয়েছি, একত্রিত হয়েছি। সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহর মর্মার্থকে অনুধাবন করে এর উপর কিভাবে আমরা বিশ্বাসী হয়ে যেতে পারি, কিভাবে আমরা আমল করতে পারি, তথা আমরা কিভাবে কোরআন ভিত্তিক জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে মনোবাঞ্ছনাকে, মনের আশাকে যেন পূর্ণ করেন, আমরা যেন সবাই কোরআনের আলো দিয়ে নিজেদেরকে আলোকিত করতে পারি, জান্নাতের পথকে খুঁজে পাই, আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সেই কামনাই করি। আমি আপনাদের সামনে যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, সূরাতু ইব্রাহিমের 24 আর 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আগে 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করেন, ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিন ফিহা বিইযনি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন যে তিনি ইমানদার যারা নেক আমল করেছে এবং ইমান গ্রহণ করেছেন তাদেরকে তিনি প্রবেশ করাবেন, প্রবেশ অধিকার দিবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, ঝর্ণা প্রবাহমান। খালিদিন ফিহা, সেই জান্নাতে যারা চিরস্থায়ী থাকবে, বিইযনি রাব্বিহিম আল্লাহর নির্দেশে, তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং তাদের সম্ভাষণ হবে সেখানে সালাম, আসসালামু আলাইকুম বলে তাদেরকে সম্ভাষণ করা হবে, সম্বোধন করা হবে। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে দুটি শর্ত আরোপ করেছেন। এক নম্বর শর্ত হল ঈমান, দুই নম্বর শর্ত হল আমলে সালিহা। শুধুমাত্র আমলে সালিহা করেছে, ঈমান নেই, তাহলে তার পক্ষে কশ্চিন কালেও জান্নাতে দেওয়া সম্ভবপর নয়, অনন্তকালের জন্য তিনি জাহান্নামী হবেন। আর পক্ষান্তরে যিনি ঈমান গ্রহণ করেছেন কিন্তু নেক আমল করেন নাই, তিনি জান্নাতে যাবেন বটে, তবে কয়লা হওয়ার পরে। এই কয়লার ময়লা ধৌত হবে জাহান্নামের আগুন দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, এরপরে তিনি জান্নাতে যেতে পারবেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য ইমান গ্রহণ এবং নেক আমলকে আল্লাহ পাক কন্ডিশন করেছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেন তাদের ক্রিয়াকর্মে, ক্রিয়াকর্মের এবং ইমানের একটি অনুপম দৃষ্টান্ত দিয়েছেন। মোমেনের ইমানের দৃষ্টান্তটা কেমন? আর ২৫ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের, অবিশ্বাসীদের ক্রিয়াকর্মের সুন্দর দৃষ্টান্ত তুলে ধরেছেন। চলুন আমরা এই দৃষ্টান্ত দুটি আগে শুনে নেই, আল্লাহ পাক কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন। প্রথম আয়াতে, ২৪ নম্বর আয়াতে দৃষ্টান্ত দেওয়া হয়েছে কিসের? ইমান, মোমেনের ইমান এবং তার নেক আমলের দৃষ্টান্ত। আল্লাহ পাক বলেন, আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। তুমি কি লক্ষ্য করনি? তুমি কি দেখনি? তুমি কি দেখো না, চিন্তা ভাবনা করো না? কাইফা দরাবাল্লাহ, কিরূপ সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত বর্ণনা করেছেন। কিসের? মাসালান কালিমাতান তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র বাক্যের, পবিত্র বাক্যের আল্লাহ পাক উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। পবিত্র বাক্য কি? সেটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর বিশ্বাস এনে আমল করা, অর্থাৎ ইমান এবং আমলের। কিসের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন? কাশাজারাতিন তাইয়্যিবাতিন, যেমন একটি পবিত্র গাছ। ইমানটি যেমন একটি পবিত্র গাছ। আসলুহা ফিসসামা, আসলুহা সাবিতুন, যার শিকড় মাটির অনেক গভীরে এবং মজবুত। ওয়ফারউহা ফিসসামা, আর তার শাখা প্রশাখাগুলো আসমানের দিকে উত্থিত, অনেক উপরে, যেখানে ধুলি বালি আবর্জনা পোকা মাকড় ইত্যাদি কিছু যেতে পারে না, এর শাখাগুলো উপরে উত্থিত। আবার এই গাছের আরেকটি বৈশিষ্ট্য কি? তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইযনি রাব্বিহা, প্রতিটা সিজনে ফল দান করে থাকে তার রবের নির্দেশে। বহু ফল আছে, ফসল আছে যেটা সিজনাল, আম সিজনাল ফসল, এরপরে কাঁঠাল সিজনাল ফসল, লিসু সিজনাল ফসল, ফল। কিন্তু কিছু ফল এমন আছে যেগুলো সিজনাল না, সব সময় পাওয়া যায়, হয়তো এগুলো হলো ফ্রেশ, নইলে এগুলো শুকনা পাওয়া যায়। যেমন খেজুর আছে একটা, খেজুর দেখবেন সব সময় পাওয়া যায়, সব দেশে এখন পাওয়া যায়। সুবহানাল্লাহ, তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইযনি রাব্বিহা, যেটি নাকি তুতি উকুল, আল্লাহর রহমতে আল্লাহর নির্দেশে অহরহ ফল দান করে থাকে সব সময়। ওয়াদরিবু আল্লাহুল আমসাল লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য ঘুরিয়ে ফিরিয়ে তিনি বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে, যেন তারা নসিহত গ্রহণ করতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। এই বৃক্ষের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। এক নম্বর হল, যার শিকড় মাটির, আসলুহা সাবিতুন, যার শিকড় অনেক নিচে এবং মজবুত। শিকড় মজবুত হলে ফায়দাটা কি, উপকারটা কি? দেখেন, ক্যালিফোর্নিয়াতে একটা পার্ক আছে, যে পার্কের নাম হলো সাকোয়া ন্যাশনাল পার্ক। মাটির থেকে 7,000-8,000 ফুট উঁচু জমিন লেভেল থেকে এই পাহাড়টি, এই পার্কটি। প্রায় 80 বর্গ কিলোমিটার বর্গ মাইল নিয়ে হলো এই পার্ক। এই পার্কের ভিতরে পাহাড়ের একদম উপরে, টিলার উপরে পৃথিবীর সবচাইতে বয়স্ক এবং লম্বা গাছগুলো অবস্থিত, যেটাকে জেনারেল ট্রি বলা হয়, গোল্ডেন ট্রি বলা হয়। এগুলো এগুলো মিনিমাম 330 ফুট করে হলো উঁচা হয় এবং কোনো কোনো গাছের বয়স তাদের হিসাব অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে এই গাছের জন্ম, অর্থাৎ 3000 বৎসরের ঊর্ধ্বে। সেখানে একটা গাছের মধ্যে হোল হয়ে গেছে, এই হোলের ভিতর দিয়ে দুইটা গাড়ি যায়, তাহলে কত বড় গাছ! আল্লাহ পাকের কি কুদরত! এত বড় লম্বা গাছ 7000 ফিট পাহাড়ের উপরে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মূল শিকড় মাত্র 3 ফিট। 3 ফিট শিকড়ের উপর দাঁড়িয়ে আছে, 300 ফিটের ঊর্ধ্বের হলো গাছ। তাও কোথায়? সেই পাহাড়ের চূড়ায়, সমতল ভূমিতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আবার কিছু কিছু লতা পাতা আছে যার কোনো মূল শিকড়ই নাই, আলোক লতার। বরই গাছে হলুদ হলুদ লতা দেখা যায়, এগুলো আলোক লতার বলা হয়, আর কোনো মূল শিকড়ই নাই। মূল শিকড় ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। ফাতাবারাকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান, তিনি কি না করতে পারেন। তবে সচরাচর যেই গাছের শিকড় গভীর পর্যন্ত পৌঁছে, সেই গাছের শিকড় যদি একাধিক হয়, অনেক বেশি শিকড় হয়, তাহলে এই গাছটা খুব মজবুত হয়। সাধারণ ঝড় তুফানেও এই গাছকে উপরে ফেলতে পারে না। দেখবেন এই গাছকে কোন গাছের গাছ বলে বলা হয়েছে, ইমামে বুখারী আলাইহির রহমা মসনদে আহমদ ইবনে হাম্বালে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বসেছিলাম। এই সময় জনৈক ব্যক্তি খেজুরের গাছের কিছু শ্বাস নিয়ে উপস্থিত হলো। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন যে এটি কোন গাছ তোমরা জানো? সাহাবায়ে কেরাম সব নিশ্চুপ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইচ্ছা ছিল যে আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো খেজুরের গাছ, কিন্তু যে দেখি তাকা দেখি হযরত আবু বকর বসে, আমার আব্বা উমর বসা, তারা কেউ কথা বলছে না, কেউ মুখ খুলছেন না, সুতরাং আমি বাচ্চা ছেলে হয়ে কিভাবে বলি, এই জন্য আমি জানা সত্ত্বেও আমি চুপ ছিলাম। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো খেজুরের গাছ। খেজুরের গাছের শিকড় কিন্তু অনেক হয়, একটা দুইটা না, মূল শিকড় একটা না, একাধিক, এবং এটা মাটির অনেক গভীর পর্যন্ত যায়, যার ফলে দেখবেন যে ঝড় তুফানে খেজুর গাছ ভেঙে গেছে কিন্তু উপরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানকে এই খেজুরের গাছের সঙ্গে তুলনা করেছেন, যে মুমিনরা তাদের উপর বিভিন্ন ধরনের ফিতনার ঝড় তুফান আসবে, তাদের ডাল ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, তাদের কাল্লা কাটা যাবে, কিন্তু তারা তাদের ঈমানের গাছ উঠানো সম্ভব পর না। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন খেজুর গাছের সাথে। তাহলে এটি হলো প্রথম কন্ডিশন, গাছের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করছেন যে যার কাণ্ড মজবুত এবং শিকড় গোলো অনেক গভীরে প্রথিত। শিকড় যখন গভীরে প্রথিত হয় তখন এগুলো সচরাচর হলো ভূগর্ভস্থ ঝর্ণার দ্বারা সিক্ত হয়, কারণ পানি আছে না নিচে, পানির দ্বারা সিক্ত হচ্ছে। এরপরে এই গাছটির শিকড় গভীরে যাওয়ার কারণে এত মজবুত যে দমকা হাওয়া এগুলোকে এদিক সেদিক করতে পারে না। তাহলে প্রথম এই গাছের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবা, পবিত্র গাছের সাথে তুলনা করেছেন, পবিত্র পরিচ্ছন্ন দেখতে অপরূপ সুগন্ধময় এবং অত্যন্ত সুস্বাদু, একে বলা হয় তাইয়িব। তাহলে কাশাজারাতিন তাইয়িবা, মোমেনদের ঈমান যেন সেই পবিত্র গাছের মতো। দেখুন খেজুর এমন একটি গাছ, এমন একটি ফল, দুনিয়ার এমন কোন মানুষ নাই যে খেজুর খায় না। দেখুন বহু ফল আছে, একজন খায় আর একজন খায় না, একজনের কাছে ভালো লাগে আর একজনের কাছে ভালো লাগে না, কিন্তু খেজুর এমন একটি ফল যা সবার কাছে ভালো লাগে। এরপরে দেখেন দেখতেও কত সুন্দর, দেখেন মিডল ইস্টের দেশগুলো যখন এখন সাজানো হয়েছে তাদের রোডের ভিতর দিয়ে তারা খেজুরের গাছ লাগা দিচ্ছে, মাইলকে মাইল যখন সোজা রাস্তায় খেজুরের গাছ দেখা যায়, কি চমৎকার মনোহরী দৃশ্য, হৃদয় মানুষের হৃদয়কে কেড়ে নেয়। ইমানদার, তার ইমান এমন মজবুত হবে, এত সুন্দর হবে, ভাষা এত সুমিষ্ট হবে যে প্রত্যেকটি মানুষ তাকে পছন্দ করবে এবং তার দিকে মানুষ আকর্ষিত হবে। এটি হলো প্রথম গাছের বৈশিষ্ট্য। দুই নাম্বার হলো শিকড় মজবুত, যা মূল উৎপাটন করা সম্ভব নয়। তাহলে মোমেন যারা আছে মোমেনদেরকে একবারে নিঃশেষ করা দুনিয়াতে সম্ভব নয়। তারা চায় যে মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, হে বেকুফরা শুনে রাখ, আল্লাহ পাক এই ইসলামের আলোকে পরিপূর্ণ করে রাখবেন, কিয়ামত পর্যন্ত জন্য জ্বালিয়ে রাখবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করুক, যদিও অবিশ্বাসীরা অপছন্দ করুক, কিন্তু এই আলোকে তাদের নিভানো কোনো প্রকারে সম্ভবপর নয়। গ্রামের ছেলে জীবনে কোনোদিন ইলেকট্রিসিটির বাতি দেখে নাই, এক বড় মহাজনের বাড়িতে কাজ করতে আসছে, রাতে ঘুমানোর সময় মহাজন বলতেছে বাবা বাতিটা নিভা দে। গ্রাম থেকে আসছে, ইলেকট্রিসিটি দেখে নাই, বাতি নিভাইছে হলো মুখ দিয়ে ফু দিয়ে, এখন ইলেকট্রিসিটির লাইটের পাশে যা এরকম করে ফু শুরু করেছে, এখন বাতি তো আর নেভে না। অনেকক্ষণ পরে মহাজন বলছে, এই একটা লাইট নেভাতে এতক্ষণ লাগে? কয় বড় হুজুর, এত ফু দিতেছি নেভে না তো। তখন বলতেছে, এটা কি তোর বাপের বাড়ির সেই হারিকেন আর কূপি পেয়েছিস, লাইট পেয়েছিস যে মুখের ফুৎকারে নিভানো হবে? এর একটা সুইচ আছে, ওই সুইচকে যতক্ষণ পর্যন্ত অফ না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা নিভবে, এই বাতি অফ হবে না। ইসলাম এর আলোর একটি সুয়েস আছে, সেই সুয়েস হলো রব্বুল আলামিনের হাতে আছে। অবিশ্বাসীরা ওই নির্বোধ বাচ্চাটার মতো, নির্বোধ কর্মচারীর মতো সারা জিন্দেগি ভর ইসলামকে নির্বাপিত করার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য তারা যতই চেষ্টা করুক, যতই ফুৎকার করুক, ইসলামের আলো নিভানো সম্ভবপর নয়। ইংল্যান্ড কম করেছে, ব্রিটিশরা কম করেছে ইসলামের আলো নিভানোর জন্য, পেরেছে নাকি? আল্লাহ পাক ব্রিটিশের ঘরকে ইসলাম দিয়ে আবাদ করে দিয়েছেন। আজকে দেখেন লন্ডন শহরে কম পক্ষে 4,000-এর ঊর্ধ্বে হাফেজে কোরআন আছে, 4,000-এর ঊর্ধ্বে, হাজার হাজার আলেমে দিন আছে ইংল্যান্ডে। বোরকা পরা মুসলিম দেশের চেয়ে ইংল্যান্ডে বোরকা পরা ইসলামী চালচলনে চলা, এটা হলো ইজি, তারা মোর ফ্যামিলিয়ার এইটার সাথে। কতগুলা সিটি মেয়র হয়েছে, স্বয়ং লন্ডন সিটির সিটি মেয়রও তো মুসলমান, আট দশটা সিটির মেয়র হয়েছে হলো মুসলমান। তাহলে ইসলামের রূপরেখা তারা মিটিয়ে দেওয়ার বহু চেষ্টা করেছে, পারেনি। লক্ষ লক্ষ আলেমকে শহীদ করেছে, লক্ষ লক্ষ কোরআনের কপিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু নিঃশেষ করা সম্ভবপর হয়নি। তাদের ঘরকে আল্লাহ পাক ইসলাম দিয়ে আবাদ করে দিয়েছেন। এরপরে ইংল্যান্ডের পরে আর একটা দেশ ইসলাম নির্মূলের কন্ট্রাক্টার এনেছে, বোঝেন তো কোন দেশ? আরে আমাদের চাচা তো ভাই ইসলাম নির্মূলের কন্ট্রাক্টারই নাইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরকে ইসলামের আলো দিয়ে আল্লাহ পাক আলোকিত করে দিচ্ছেন। সেই জন্য ইসলামকে কখনোই নির্মূল করা সম্ভব না। আসলুহা সাবিতুন, ইমানদারের ইমানের শিকড় এত গভীরে যে যত ঝড় তুফান আসুক এর এই গাছকে উপরানো সম্ভবপর নয়, ইমানের গাছকে সমূলে ধ্বংস করা সম্ভবপর নয়। কে কারো যদি গাছ উঠে যায় ইমানের গাছ, তাহলে বুঝবেন যে এটা ইমানদার না, এটা হলো ওই আলোকলতা, ইমানের গাছ এত হালকা হয় না। অফর উহা ফিসামা, তিন নম্বর বৈশিষ্ট্য গাছের, তার শাখাগুলো আকাশের উচ্চপানে ধাবিত, উচ্চপানে ধাবমান যেটি হয়ে থাকে সেখানে সারাদিন আলো বাতাস লাগে, সূর্যের তাপ এসে ডাইরেক্ট লাগে। এরপরে ময়লা আবর্জনার থেকে এটা হলো রক্ষা পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বান্দা তাদের ঈমান নির্দিষ্টান্ত দিয়েছেন, এই ঈমানের শাখা অনেক উঁচুতে, যার ফলে এর সুশা উচ্চতে হওয়ার জন্য ফল অনেক হলো মিষ্টি হয়, রোদের আলো লাগতেছে, সূর্যের কিরণ লাগছে, সূর্যের আলো লাগছে, চন্দ্রের কিরণ লাগছে, এই জন্য সেগুলোর ফলগুলা মিষ্টি হয়। তো ঈমান যাদের আছে তাদের হলো কথা খুব মিষ্টি হবে, ভাষা খুব মধুর হবে, ব্যবহার বড় চমৎকার হবে। সুতরাং এর দ্বারা মানুষ এদের ফল অর্থাৎ এদের কর্মগুলো অত্যন্ত ফলপ্রসূ হবে মানুষের জন্য। চতুর্থ বৈশিষ্ট্য এই গাছে, তুতিউকুলাহা কুল্লা হাইনিম বিইজনি রাব্বি, এর ফল সর্বদা সদা অবস্থায় পাওয়া যায়। দেখেন খেজুর সব সিজনে পাওয়া যায়, এখন বাজারে যান খেজুর আছে, রমাদানে যান খেজুর আছে, শীতের মধ্যে যান দেখবেন যে খেজুর আছে, কিন্তু এখন বাজারে যান ভালো আম পাবেন না, এখন বাজারে যান ভালো কাঁঠাল পাবেন না, এখন বাজারে যান লিচু পাবেন না, কিন্তু খেজুর সব অবস্থায় পাওয়া যায়। তো মোমেনের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে আল কালিমাতু তাইয়্যিবা অর্থাৎ হল ঈমানকে মজবুত, এমন মজবুত হওয়ার ঘোষণা দিয়েছেন যা মুমিনের হৃদয়ে প্রথিত এবং কোনো অবস্থায় সে টলে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের ঈমানকে মজবুত বানিয়েছেন। দেখেন আসহাবে কাহাফের যুবকরা দুনিয়া ত্যাগ করে দিয়েছে কিন্তু ঈমানের থেকে দূরে সরে নাই। আসহাবুল উখদুদ, সেই জালেম বাদশা যে 12,000 নারী পুরুষকে গর্তের ভিতর আগুন জ্বালিয়ে তাদেরকে যে পুড়িয়ে মারল, একজনকেও ঈমানের থেকে দূরে সরাতে পারে নাই। মুসলমানদের ঈমান যদি মজবুত হয়ে যায় দুনিয়ার বৈরী পরিবেশ, তাদের কিছু অবস্থাতে ঈমান থেকে দূরে সরাতে পারে না। আজকে দেখেন প্যালেস্টাইনিদের উপর কি স্টিম রোলার চলছে, কিন্তু তাদের ঐতিহ্যের থেকে সরাতে পারে নাই। তারপরে এর গাছের শাখা হলো উচ্চমুখী অর্থাৎ হলো পরিচ্ছন্ন, মমিন যারা হবে তাদের মন হৃদয় এবং আমল পরিচ্ছন্ন পবিত্র হবে, দুনিয়ার কোনো ময়লা আবর্জনা তাদেরকে কলুষিত করতে পারবে না। মোমেনদেরকে দুনিয়ার আবর্জনা টাচ করতে পারবে না। দুনিয়ার আবর্জনা বলতে কি বুঝায় বুঝছেন তো? দুনিয়ার আবর্জনা হলো কুফুরি, শেরক, বেদআত, পাপাচার, অনাচার, দুর্নীতি, নীতিহীনতা, পদস্খলন, এগুলো সব হলো নোংরামি। এই দুনিয়ার নোংরামি তাদেরকে তাস করবে না। মিথ্যা, চগলখড়ি, গীবত, শেকায়েত, পরনিন্দা, এগুলো তাদেরকে টাচ করবে না। এর শাখা যেমন আকাশে ধাবমান, অনুরূপভাবে মোমেনের আমল ঊর্ধ্বগমনে ধাবমান। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহর কাছে তাদের নেক আমল সফল পৌঁছানো হয়। সপ্তাহে দুই দিন রোজা রাখা হলো সুন্নাত, একদিন হলো সোমবার আর একদিন হলো বৃহস্পতিবার। কারণটা কি? সোমবারে নবী আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন, এই জন্য নবী আলাইহিসসালাম শুক্রিয়া জ্ঞাপনার্থে রোজা রাখতেন। হুজুর রাখে রোজা আর আমরা রাখি হলো, আমরা করি হলো আমরা কেক কাটি, আমরা ভোজ সভার আয়োজন করি, আর নবী নিজের জন্মদিনে হলো তিনি রোজা রাখতেন। কোন দিকে আমরা যাচ্ছি, কোন সভ্যতাকে আমরা আঁকড়ে ধরছি? আর বৃহস্পতিবারে রোজার ফজিলত কেন? বৃহস্পতিবারে আসরের নামা জানতে মানুষের আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকে, কারো আমল গ্রহণ করে, কারোটা প্রত্যাখ্যান করেন, আর কারোটা হলো হোল্ড করার নির্দেশ দেন। কাদের আমল গ্রহণ করেন? যাদের আমল ত্রুটিমুক্ত এবং সিনসিয়ারিটির সাথে হয়েছে তাদের আমল আল্লাহ অ্যাকসেপ্ট করে নেন, আর যাদের আমলের ভিতরে ত্রুটিযুক্ত সিনসিয়ারিটি নাই তাদের আমলকে তিনি রিজেক্ট করে দেন। আর হোল্ড করেন কাদের আমল? হোল্ড করার নির্দেশ দেন যাদের দুইজন মানুষ পরস্পরের মাঝে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, তারা পরস্পর মীমাংসা হন নাই। যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন এদের আমলকে স্থগিত করে রাখো। যদি মীমাংসা হয় গ্রহণ করব, আর মীমাংসা না হলে প্রত্যাখ্যান করব। এই জন্য তাদের আমল ঊর্ধ্বগামী হয়। তারপরে খেজুর ফল যেমন সদা সর্বদা সব ঋতুতে দিনে রাত্রিতে পাওয়া যায়, মোমেনের আমল সর্ব অবস্থায় দিনে রাতে সকালে বিকালে সব ঋতুতে মোমেন নিজের আমল করতে থাকে। এরপরে দেখেন খেজুরের প্রত্যেকটা অংশ হলো উপকারী। বলবেন যে খেজুরের আঠি অর্থাৎ বিচি দিয়ে কি করব? আজকে খেজুরের বিচি দিয়ে হলো সবচাইতে হলো ব্যবসা বাণিজ্য জমজমাট ভাবে করা হচ্ছে। আজওয়া খেজুরের পাউডার হার্টের জন্য দুনিয়ার এক নম্বর ওষুধ। আজকে দেখেন আজওয়া খেজুরের এক প্যাকেট পাউডার 30 রিয়াল, 40 রিয়াল, 50 রিয়ালে হলো বিক্রি হচ্ছে। তাহলে খেজুরের এমন কোন অংশ না, আমের চোচা ফেলতে হয়, আনারসের চোচা ফেলতে হয়, খেজুর কিন্তু শিলা খাওয়া লাগে না। প্রত্যেকটা অংশই হলো উপকারী এবং ফলদায়ক। অনুরূপভাবে মোমেনের প্রত্যেকটা আমলই হলো তার জন্য ফলদায়ক, সেটা ওয়াজিব হোক, ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, জিক্রুল্লাহ হোক, তিলাওয়াতুল কোরআন হোক, দান খয়রাত হোক, রোজা হোক, অথবা নামাজ হোক, ভালো কাজ হোক, সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ হোক, প্রত্যেকটি আমল হলো খেজুরের মতো ফলদায়ক। একটি আমলও মোমেনের জন্য বৃথা নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মোমেনের আমলকে খেজুরের গাছের সাথে তুলনা করেছেন। আর পক্ষান্তরে 25 নম্বর আয়াতে তিনি কুফরি কে, শিরক কে, বদ আমল কে একটি নোংরা গাছের সঙ্গে তুলনা করেছেন। ওমাসালু কালিমাতিন খবীসাতিন কাশাজারাতিন খবীসাতিন নাজিতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। নোংরা বাক্যের উদাহরণ অর্থাৎ হলো বেইমানির উদাহরণ, নাফরমানির উদাহরণ, পাপাচারের উদাহরণ, শিরকের উদাহরণ, কুফরির উদাহরণ। কামাসালি খবীসাতিন কামাস অমাসালু কালিমাতিন খবীসাতিন কাশাজারাতিন, এটা হলো একটি কাশাজারাতিন খবীসাতিন, এক নোংরা অপবিত্র গাছের মতো। উজুতুসাত মিন ফাওকিল আরদ, যেটিকে মাটির উপরে সহজে উপড়ে ফেলা হয়। মালাহা মিন করার, এর কোনো স্থিতি নেই, এর কোনো ভিত্তি নেই। তাহলে অপবিত্র কালেমাকে আল্লাহ যে গাছের সঙ্গে যে তুলনা করেছেন, এই গাছের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নম্বর হলো এই গাছটা হলো অপবিত্র, বিশ্রী, দুর্গন্ধময়, তারপর অসুস্বাদু, তিতা, ধর্মীয় এবং আধ্যাত্মিকভাবে শরীরের জন্য ক্ষতিকারক, ফিজিক্যাল ক্ষতিকারক এবং আধ্যাত্মিকভাবেও ক্ষতিকারক, এবং যার ফলও হলো ঘৃণিত। এই গাছের সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছেন। দুই নম্বর হলো এর শিকড় মজবুত নয়, খেজুর গাছের মতো, যে কেউ যখন তখন টান দিলে মাটির থেকে সমূলে উৎপাটন হয়ে আসে, সামান্য বাতাসেও এই গাছ পড়ে যায়। আর চতুর্থ তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেছেন, এর শাখা ঊর্ধ্বগামী নয়। খেজুরের গাছ যেমন কাণ্ড ঊর্ধ্বগামী, এর শাখা ঊর্ধ্বগামী নয়, বরং এটা হলো নিম্নগামী, যার ফলে ময়লা আবর্জনায় এই গাছ হলো ভরে যায়, অচিরেই হলো ময়লা আবর্জনা দেখা দেয়। তো কাফেরদের কর্মগুলোকে, তাদের বিশ্বাসকে আল্লাহ রব্বুল আলামিন এই গাছের সাথে কেন তুলনা করলেন? তিনটা কারণে এই অপবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। এক নম্বর হলো শিকড় হলো মজবুত না, অনুরূপভাবে অবিশ্বাসীদের যে ধর্ম বিশ্বাস আছে, এর কোনো শিকড় নাই, এর কোনো ভিত্তি নাই, অল্পক্ষণেই এটা নরবর হয়ে যায়। শুধুমাত্র তার ভিত্তি হল রিপু এবং কামনা বাসনা এবং কিছু কল্পনা। ধরে নিন আপনারা মূর্তি পূজক, অগ্নি পূজক, এদের বিশ্বাসের ভিত্তিটা কি? কোন ভিত্তিতে নিজ হাতে মাটি দিয়ে মূর্তি তৈরি করে কয়েকদিন ইবাদত বন্দিগী করে তার সামনে যেয়ে প্রণাম করে আবার লাথি মেরে নদীতে ডুবিয়ে দিল, এর ভিত্তি কি? কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই, কল্পনা শুধু ভিত্তি, কিছু বানাওয়াট গল্পগুজব আর কল্পনা, রিপুর তারনা, মনের তারনা। এটি আজকে অন্যান্য ধর্মের যেগুলো আছে তাদেরও বিশ্বাস কোনো মজবুত বিশ্বাস না, যে কোনো সময় প্রতিকূল অবস্থা আসলে এই বিশ্বাস থেকে দূরে সরে যায়, যে কোনো সময় তারা হলো পট পরিবর্তন করে ফেলে, মাইন্ড চেঞ্জ করে থাকে। দুই নম্বর হলো এই গাছের শাখা ঊর্ধ্বগামী না হওয়ার কারণে ময়লা আবর্জনায় ভরে যায়। অনুরূপভাবে যাদের এই আবর্জনামূলক বিশ্বাস, অপবিত্র বিশ্বাস, তাদের দুনিয়ার আবর্জনা দ্বারা, ময়লা দ্বারা তারা অতি তাড়াতাড়ি হলো প্রভাবিত হয়ে যায়, খুব তাড়াতাড়ি তারা প্রভাবিত হয়ে যায়। তাহলে দুনিয়ার ময়লা আবর্জনা কি? যত ধরনের পাপাচার আছে সব হলো ময়লা আবর্জনা, মদ্যপান করা ময়লা আবর্জনা, জিনা ব্যভিচার ময়লা আবর্জনা, পাপাচারে লিপ্ত হওয়া, ময়লা আবর্জনা, অতি তাড়াতাড়ি তারা এই ময়লা আবর্জনাতে লিপ্ত হয়ে যায়। তারপরে তিন নম্বর কারণ হল এই ফল ঊর্ধ্বগামী না হওয়ার কারণে আল্লাহর কাছে এগুলো অপবিত্র হওয়ার কাছে আল্লাহর দরবারে তাদের কর্মগুলো ফলদায়ক হয় না। তারা যত ভালো কাজই করো, ঈমান না থাকার কারণে, কালেমাটা পবিত্র না হওয়ার কারণে, বিশ্বাসের গাছ পবিত্র না হওয়ার কারণে সমস্ত ইবাদত বন্দেগী এবং সমস্ত আমল হলো বৃথা যায়। والذين كفروا اعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى اذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب والذين كفروا جرنكي অবিশ্বাসী, সঠিকভাবে যাদের বিশ্বাস নেই, অপবিত্র কালেমা, তাদের দৃষ্টান্ত হল মরিচিকার সলের মতো। দূর চোখে মনে হয় যে পানির সাগর, ধুধু সাগর সেখানে ধাঁধা করছে। হাত্তা ইদা জাআহু, কিন্তু যখন কাছে আসে, লাম ইয়াজিদ হুশাইআন, পানি তো দূরের কথা, পানির নাম গন্ধও নাই। আল্লাহ পাক বলতেছেন যে এরা মনে করছে এদের কল্যাণজনিত কাজ কিয়ামতের দিন বড় উপকারী হবে, কোনো উপকারে আসবে না। এগুলো সব হলো তাদের মরিচিকার সল। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব, অথবা সেই অন্ধকার রাতের মতো, যেই রাতে সে ঘন ঘটা অন্ধকারময় রাত্রে সমুদ্র পথে যাত্রা করেছে, এই সময় সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের অন্ধকার, জুলুমাত ইন ফাওকা জুলুমাত, অন্ধকারের উপর অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যদি সেই সময় সে নিজের হাতটাও বের করে তাহলে নিজের হাতটাও দেখতে পাবে না। অনুরূপভাবে যারা বিশ্বাস শুদ্ধ না করে আমল করবে, দান খয়রাত করবে, ভালো কল্যাণজনিত কাজ করবে, তারা মনে করছে ভালো কাজ করছে, কিন্তু কিয়ামতের দিন এই লোক যেমন ঘন কষ্ট অন্ধকার রাতে নিজের হাতকে দেখতে পায় না, তারাও তাদের নিজের আমলকে সেদিন কোনো খুঁজে পাবে না, কুফুরের অন্ধকারের কারণে, শেরেকের অন্ধকারের কারণে আমল খুঁজে পাবে না। সুতরাং এদের আমল কোনো সময় এটা হলো উপকৃত হয় না, তাদের জন্য কল্যাণকর হয় না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন, ফিল হায়াতিদ দুনিয়া এই পার্থিব জীবনে, অফিল আখিরা এবং আখিরাতের জীবনেও মজবুত বাক্য দ্বারা তাদেরকে মজবুত করেন আল্লাহ পাক। এর অর্থ কি? দুনিয়ার জীবনে একটি মানুষ শত সহস্র চেষ্টা করেও আল্লাহর যদি সাহায্য না থাকে সে ইমানের উপর টিকে থাকতে পারবে না। দেখুন, ইবলিস আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত বন্দেগি করেছিল এবং তার যেখানে সে থাকতো, বসবাস করত, সেটা ফেরেশতাদের পরিবেশ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত দিয়েছেন, সেখান থেকে বের করে দিয়েছেন, শয়তান বানিয়ে দিয়েছেন, তাহলে ইমানের উপর টিকে থাকতে পারে না, পারেনি। দেখুন, কারুন মুসা আলাইহিস সালাতের চাচাতো ভাই ছিলেন, তাহলে নবী বংশের মানুষ না, কত উচ্চ বংশের মানুষ। নবী মুসা আলাইহিস সালাতের বংশ কি আমার বংশের চেয়ে নিচে ছিল না উঁচু ছিল? তার আত্মীয় স্বজন আমার চেয়ে নিচু না উঁচু? আরে, দুইজন নবী নিজের ফ্যামিলির মধ্যে, এটা কি চারটাখানি কথা নাকি? এটা কি দুইজন হাফেজে কোরআন আর দুইজন হলো আলেমে দিন দুইজন হলো এমনি সাধারণ দিনদার, মানে দুইজন নবী, তার মধ্যে একজন হলো রসুল, কিতাব আলা নবী, কালিমুল্লাহ, যার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথোপকথন করেছেন, এইরকম নবী। কিন্তু কারণের আকীদা বিশ্বাস আমল নষ্ট হওয়ার কারণে কোনো কাজে আসে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নিজের ছেলের আকীদা বিশ্বাস নষ্ট, এই আকীদা বিশ্বাস দিয়ে সে কোনো কাজে আসছে, তার কোনো উপকারে আসেনি। অনুরূপভাবে আবু তালেব, আবুল আহাব, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচা, আরে আপন চাচা, এরপরেও আকীদা বিশ্বাস নষ্ট হওয়ার কারণে কোনো উপকার হয়নি। তাহলে ইমানের উপরে টিকে থাকা এটা একমাত্র তখনই সম্ভব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাকে ইমানের উপর মজবুত রাখেন। এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে আমরা আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। এখন প্রশ্ন জাগে, আমরা তো সঠিক পথে আছি, তাহলে আমাদেরকে আবার নসিহত করার উদ্দেশ্য কি? প্রশ্ন জাগে কি না? আমরা তো অলরেডি আছি। যেই মানুষ ঘরের ভিতরে আছে, আপনি যদি তাকে বলেন যে ঘরের ভিতর প্রবেশ করেন, কথাটা ঠিক হইল? কথাটা ঠিক হলো না, উনি তো আসেনি। যিনি নাকি রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, সোজা রাস্তার উপর তিনি রাস্তা রওনা দিয়েছেন, আপনি তাকে যদি বলেন যে ভাই রাস্তার উপর উঠেন, রাস্তার উপর উঠে যাওয়া শুরু করেন, কথাটা ঠিক হইল? তা আমরা তো হেদায়েতের উপরে আছি, এরপরে আবার দোয়া কেন করা লাগবে, আল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এটার অর্থ হলো, হে আল্লাহ হেদায়েত দান করেছ, তুমি ইচ্ছে করলে এই হেদায়েতের দৌলত ছিনিয়ে নিতে পারো। হে আল্লাহ আজকের দিন যেমন আমাকে হেদায়েতের উপর, বিশ্বাসের উপর টিকিয়ে রেখেছ, আগামীকাল যেন আমার হৃদয় থেকে হেদায়েতের নিয়ামত ছিনিয়ে নেওয়া না হয়, আগামীকালও যেন আমাকে হেদায়েতের উপর রাখা হয়, মৃত্যু অবধি পর্যন্ত যেন আমাকে হেদায়েতের উপর থাকার সুযোগ দান করা হয়। সেই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়া করা হয় এবং প্রতি রাকাতে এই দোয়া করা হচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি হলো একটি অর্থ দুনিয়ার জীবনে। আর কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মজবুত রাখবেন কিভাবে? ওয়াফিল আখিরা, ফিল হায়াতিদ দুনিয়া ওয়াফিল আখিরা, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মজবুত রাখবেন। আখিরাতের জিন্দেগি বলতে বোঝানো হয়েছে কবরের জিন্দেগিকে। কবরের জিন্দেগি আখিরাতের প্রথম ঘাঁটি। একটি মানুষ দুনিয়ার থেকে কেবলমাত্র একটা নতুন পরিবেশে আসছে, হাশরের ময়দান তো এটা হলো আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাবে, কিন্তু কবর তার জন্য হলো নতুন জায়গা। এই নতুন জায়গাতে প্রথম দিনই রাখা মাত্রই ফেরেশতা এসে কোশ্চিন করা শুরু করে দেবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্মকে। ফেরেশতাদের দেখে এবং নতুন পরিবেশ দেখে মানুষের হৃদয়ের 32 বাঁধন খুলে যাবে। এই অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে যদি দৃঢ় না করেন, হৃদয়কে যদি মজবুত না করে দেন, তাহলে জবাব দেওয়া এটা হলো ইম্পসিবল। দেখবেন যে মানুষের এটা হিউম্যান বিং নেচার, কোনো একটা ভীতিকর পরিবেশ যদি হয় মানুষ জানা জিনিস পর্যন্ত ভুলে যায়, জানা জিনিসও বলতে পারে না মানুষ। আমাদের আল-আজহার ইউনিভার্সিটিতে শেখ ডক্টর আব্দুল ফাত্তাহ নামে একটা টিচার ছিল, এত করা এত করা, তার কাছে কারো ভাইবা পড়ার অর্থ হলো তাকে সে নিশ্চিত ফেল করেছে। তো এক ছাত্রকে যাওয়ার পরে দেখতেছে যে কাঁপতেছে, এই ছাত্র কাপড়ই শুরু হয়ে গেছে যে এত কষ্ট করে লেখাপড়া করলাম, আজকে ওনার কাছে আমার হলো এই ভাইবা মাস্টার্সের ভাইবা পরীক্ষা। তখন উনি জিজ্ঞেস করতেছে যে ভাই বলো তো ওজুর মধ্যে কয়টা জিনিস ফরজ, তখন এই ছাত্র বলতেছে, না অজু ভঙ্গের কারণ কয়টা? তখন এই ছাত্র বলতেছে, প্রথম নাম্বার হলো আপনার মতো টিচারের কাছে ভাইবা পরীক্ষা দেওয়া, এটা হলো অজু ভঙ্গের প্রথম কারণ, যে মানুষের অজু তো এমনি নষ্ট হয়ে যাবে এই ধরনের টিচারের কাছে পরীক্ষা আসলে। দেখেন, একটা মানুষের সামনে যে ইন্টারভিউ দেওয়া যদি এত কঠিন হয়ে থাকে, তাহলে কবরের জগতের প্রথম ঘাঁটি আখেরাতের, সেখানে গিয়ে অপরিচিত জায়গা, কেউ নাই, একটা আলো নাই, বাতাস নাই, কোনো একটা জানালা নাই, পালানের কোনো সুযোগ নাই, সেখানে অচেনা ফেরেশতা এসে আচমকাভাবে তাকে প্রশ্ন করছে। এটাকে আপনি এই ইমতিহান, এই পরীক্ষাকে কি সাধারণ পরীক্ষা মনে করেন? হাশরের ময়দানে তো বহু মানুষ একসাথে, কবরেতে তা না, একা। হাশরের ময়দানে দল বেঁধে অনেক সময় যাবে তারা। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো পা মজবুত না রাখেন, সম্ভবপর নয়। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন, যারা নাকি ইমান আনবে সঠিক অর্থে, এই মোমেনদেরকে আল্লাহ পাক মজবুত বাক্য দ্বারা এই দুনিয়াতেও তাদের পাকে মজবুত রাখবেন এবং আখেরাত তথা কবরের জগতেও তাদের পাকে মজবুত রাখবেন। কবরের জগতে ফেরেশতারা কোশ্চিন করবে, একদম নির্ভয়ে নির্বিঘ্নে বাহাদুরের মতো ফেরেশতাদেরকে উত্তর দিয়ে দিবে, কোনো ভয় থাকবে না। সে যে একটি নতুন পরিবেশে আসছে তা বুঝতেই পারবে না। আল্লাহ পাক তাকে ইমানের বরকতে আল্লাহ পাক তার পাকে মজবুত করে দিবেন সেদিন। ওয়ায়ুদিল্লাহুদ-দ্বালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে পথভ্রষ্ট করেন। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই জন্য আমরা যেন ইমানের উপর টিকে থাকি, ইমানের উপর মজবুতির সাথে যেন আমরা টিকে থাকি, তবে দুনিয়ার জিন্দেগিতেও আমরা শান্তি পাব, আখেরাতেও শান্তি পাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আজকে দুটি শোক সংবাদ আছে বাংলাদেশে। মঈনুদ্দিন চৌধুরী, উনি হলেন আমাদের এক বড় মহাব্বতের মানুষ ছিলেন, ওনার আপন ভাই, বড় ভাই রমাদানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আর ছোট ভাই কালকে মারা গেছেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাত, ওনাকে উভয়কে জান্নাত যেন দান করেন। আরেকজন আলম চৌধুরী, তিনিও করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন। আল্লাহ পাকের কাছে আমরা উভয়ের জন্য দোয়া করি, যেন আল্লাহ পাক তাদের কবরের সওয়াল জবাবকে আসান করে দেন, আখিরাতকে সহজ করে দেন। اللهم انت السلام منك السلام حينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار توفنا مسلما والحقنا بالصالحين اله العالمين رب العالمين তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিও, আমাদের মেহেরবান পিতা মাতাকে maaf করে দিও, ইয়া আল্লাহ তমাম উম্মত মুহাম্মদকে তুমি ক্ষমা করে দিও। اله العالمين رب العالمين আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে আজাব maaf করে দিও। ইয়া আল্লাহ, বিশেষ করে যে দুইজন মাইয়েতের নাম আজকে উল্লেখ করা হয়েছে, ওনারা রিসেন্টলি এই নশ্বর পৃথিবী ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, রব্বুল আলামিন উভয়ের কবরে আজাবকে maaf করে দিও, কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও, কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দিও। কিয়ামতের মুসিবতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করো, হুজুরের হাতে হাউজে কাউসার নসিব করো, মিজানের পাল্লাকে ভারী করে দিও, আমল নামায় ডান হাতে দান করো, আল্লাহ পুল সিরাতকে বিজলির আকারে পার করে জান্নাতুল ফিরদৌস নসিব করো। রব্বুল আলামিন তমাম দুনিয়ার আল্লাহ মজলুম মুসলমানদেরকে তুমি এক অনেক বানিয়ে দাও, আল্লাহ দুনিয়ার বৈরী পরিবেশের মাঝে আমাদের ইমানি মজবুতি দান করো। আল্লাহ আমরা যেন ইমানের সঙ্গে, আল্লাহ আল্লাহ ইমানের সাথে, মজবুত ইমানের সাথে আল্লাহ দুনিয়া ত্যাগ করতে পারি সে তৌফিক তুমি দান করো। হেদায়েত দান করার পরে আমাদের হৃদয় থেকে ইমানের দৌলতকে তুমি ছিনিয়ে নিও না। রব্বানা লা তুযযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া সাল্লাল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।